জোয়েল পুস্তক এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ নম্বর ৮
সংখ্যা ৮
তিনি কাহাকে জ্ঞান শিক্ষা দিবেন এবং কাহাকে তত্ত্ব বুঝাইবেন, যাহারা দুধ হইতে বঞ্চিত এবং স্তন হইতে পৃথক করা হইয়াছে।
কারণ বিধানের ওপর বিধান, বিধানের ওপর বিধান, পংক্তির ওপর পংক্তি, পংক্তির ওপর পংক্তি, এখানে একটু, সেখানে একটু, কারণ তোতলানো ঠোঁট ও ভিন্ন ভাষায় তিনি এই জাতির সঙ্গে কথা বলবেন, যাদের তিনি বলেছিলেন এটি সেই বিশ্রাম যার দ্বারা তোমরা ক্লান্তদের বিশ্রাম দিতে পারো এবং এটি সেই প্রশান্তি, তবু তারা শুনতে চায়নি।
কিন্তু তাদের কাছে প্রভুর বাক্য হল বিধান উপর বিধান, বিধান উপর বিধান, নিয়ম উপর নিয়ম, নিয়ম উপর নিয়ম, এখানে একটু, সেখানে একটু, যাতে তারা গিয়ে পশ্চাতে পড়ে, ভেঙে যায়, ফাঁদে পড়ে এবং ধরা পড়ে।
অতএব হে উপহাসকারী লোকেরা, জিরুসালেমে যে জাতি আছে তাদের শাসনকারী তোমরা প্রভুর বাক্য শোন। কারণ তোমরা বলেছ, আমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছি আর পাতালের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, যখন উত্তাল শাস্তির বন্যা অতিক্রম করবে তা আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যাকে আশ্রয় করেছি আর অসত্যের ছায়ায় আমরা নিজেদের লুকিয়েছি। তাই প্রভু ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি সিয়নে ভিত্তির জন্য একটি পাথর স্থাপন করছি, একটি পরীক্ষিত পাথর, বহুমূল্য কোণের প্রস্তর, এক অটল ভিত্তি, যে বিশ্বাস করে সে তাড়াহুড়া করবে না। বিচারকে আমিও পরিমাপের রেখায় স্থাপন করব, আর ধার্মিকতাকে সীসার দণ্ডে, আর শিলাবৃষ্টি মিথ্যার আশ্রয় ঝেঁটে নিয়ে যাবে এবং জল লুকানোর স্থান প্লাবিত করবে, আর তোমাদের মৃত্যুর সঙ্গে করা চুক্তি বাতিল হবে, আর পাতালের সঙ্গে তোমাদের সমঝোতা টিকবে না। যখন উত্তাল শাস্তির বন্যা অতিক্রম করবে তখন তোমরা তার দ্বারা পদদলিত হবে। যিশাইয় ১৮ ভাগে ১৮।
জিরুসালেমকে শাসনকারী উপহাসকারী লোকেরা হল লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গির্জার নেতৃবৃন্দ, যাদেরকে কয়েক পদ আগেই ঈশাইয়া এফ্রোইমের মাতালরা এবং গর্বের মুকুট বলে চিহ্নিত করেছেন। পেনটেক্সটে পিতর তাদের জবাব দিয়েছিলেন, যারা দাবি করছিল যে বার্তাটি মাতাল লোকেরা প্রচার করছে। পরবৃষ্টির সময়কালটি সত্য ও মিথ্যা এই দুই ধরনের পরবৃষ্টি বার্তা সম্পর্কিত। প্রভুর কাছ থেকে আসা একটি বার্তা সবসময় উপাসকদের দুটি শ্রেণী সৃষ্টি করে এবং উভয় শ্রেণীই দ্রাক্ষারস পান করে। পবিত্রীকৃত বার্তা অথবা পবিত্রীকৃত দ্রাক্ষারস জোয়েলে অবিশ্বস্তদের মুখ থেকে যেটি কেড়ে নেওয়া হয়।
জাগো হে মাতালরা এবং কাঁদো, নতুন মদের কারণে হাহাকার করো হে সকল মদপাইরা, কারণ তা তোমাদের মুখ থেকে কেটে নেওয়া হয়েছে। জোয়েল ১:৭৪।
জোয়েল গ্রন্থের প্রথম অধ্যায়ে দ্রাক্ষাক্ষেত্রের দুষ্ট চাষিরা, যারা লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চকে প্রতিনিধিত্ব করে, তাদের মুখ থেকে নতুন মদ কেটে ফেলা হওয়ার প্রসঙ্গে নিন্দিত ও বিচারিত হয়েছে। ঈশ্বর অন্ন অর্ঘ্য ও পানীয় অর্ঘ্য দ্বারা প্রতীকীভূত শেষ বৃষ্টিরূপে ঈশ্বরের আত্মার বর্ষণ দুষ্ট মাতাল চাষিদের থেকে কেটে ফেলেছেন বা আটকে রেখেছেন।
প্রভুর গৃহ থেকে অন্ন নিবেদন ও পানীয় নিবেদন বন্ধ হয়েছে। যাজকেরা, প্রভুর সেবকেরা শোক করছে। ক্ষেত উজাড় হয়েছে, ভূমি শোক করছে, কারণ শস্য উজাড় হয়েছে। নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, তেল মলিন হয়েছে। লজ্জিত হও হে কৃষকেরা, হাহাকার করো হে দ্রাক্ষা চাষিরা গম ও যবের জন্য, কারণ ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। দ্রাক্ষালতা শুকিয়ে গেছে আর ডুমুর গাছ মলিন হয়েছে। ডালিম গাছ, খেজুর গাছও এবং আপেল গাছ, এমনকি ক্ষেতের সব গাছই শুকিয়ে গেছে, কারণ মানুষের সন্তানদের মধ্য থেকে আনন্দ লুপ্ত হয়েছে। কোমর বেঁধে শোক করো হে যাজকেরা, হাহাকার করো হে বেদীর সেবকেরা, এসো শোক বস্ত্র পরে সারারাত শুয়ে থাকো হে আমার ঈশ্বরের সেবকেরা, কারণ তোমাদের ঈশ্বরের গৃহ থেকে অন্ন নিবেদন ও পানীয় নিবেদন বন্ধ হয়েছে। উপবাস ঘোষণা করো, একটি পবিত্র সমাবেশ আহ্বান করো, প্রবীণদের এবং দেশের সকল অধিবাসীকে তোমাদের প্রভু ঈশ্বরের গৃহে একত্র করো এবং প্রভুর কাছে আর্তনাদ করো। হায় সেই দিন, কারণ প্রভুর দিন আসন্ন এবং তা সর্বশক্তিমানের পক্ষ থেকে ধ্বংসের ন্যায় আসবে। আমাদের চোখের সামনেই কি অন্য কেটে নেওয়া হয়নি? হ্যাঁ, আমাদের ঈশ্বরের গৃহ থেকে আনন্দ ও উল্লাসও। জোয়েল ১:৯-১০।
যখন ঈশাইয়ার এফ্রাইমের মাতালরা জোয়েলে জেগে ওঠে, তখন তারা যে পরিস্থিতিতে জাগে তা হল শেষ বৃষ্টির বার্তা, যা নতুন মদ হিসেবে উপস্থাপিত। এটি ঈশ্বরের নির্বাচিত চুক্তিবদ্ধ জাতির কাছ থেকে বঞ্চিত রাখা হয়েছে। উক্ত অংশে
কর্ণ শব্দটি সাধারণভাবে শস্য বোঝায়, আর ঈশ্বরের বাক্য হল স্বর্গের রুটি, এবং সেই অংশে তা অপচয় হয়েছে।
নতুন দ্রাক্ষারস হল ৯:১১তে এসে পৌঁছেছিল এমন বর্তমান সত্যের বার্তা। নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে এবং কেটে ফেলা হয়েছে। নতুন দ্রাক্ষারস সম্পর্কিত এই বিষয়টি কেবল তাদেরই কাছে ধরা পড়ে যারা জিরোমিয়ার পুরাতন পথগুলিতে ফিরে আসে, কারণ নতুন বার্তা সবসময় পুরাতন বার্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শুকিয়ে গেছে হিসেবে যে শব্দটি অনুদিত হয়েছে, হিব্রুতে তার অর্থ লজ্জিত হওয়া।
জোয়েল ও নবীদের লেখার একটি প্রধান আলোচ্য বিষয় হল লজ্জিত ব্যক্তিরা। এফ্রাইমের মাতালরা তাদের মিথ্যা শেষ বৃষ্টির বার্তা নিয়ে লজ্জিত, যাকে প্রায়ই শান্তি ও নিরাপত্তা বার্তা বলা হয়। শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল, এই তিন প্রতীক শেষ বৃষ্টির বার্তাকে প্রতিনিধিত্ব করে। শেষ বৃষ্টিকে পবিত্র আত্মার বর্ষণ হিসেবেও চিত্রিত করা হয়।
পবিত্র আত্মার কাজ হল পাপ, ধার্মিকতা ও বিচার সম্বন্ধে দোষী সাব্যস্ত করা, এবং ঠিক সেই ক্রমেই ঈশ্বরের বাক্য পাপ সম্বন্ধে দোষী সাব্যস্ত করে এবং তা শস্য দ্বারা প্রতিকায়িত। নতুন দ্রাক্ষারস ধারণ করা তাদেরকে চিহ্নিত করে যারা পবিত্র আত্মার অধিকারী, যিনি বৃষ্টি এবং দ্রাক্ষারস দ্বারা প্রতিকায়িত, কারণ বৃষ্টি ও দ্রাক্ষারস উভয়কেই বার্তা বা শিক্ষা হিসেবে সহজেই উপস্থাপন করা যায়।
তবুও আমি তোমাদের সত্য কথা বলছি, আমার চলে যাওয়া তোমাদের জন্য উপকারী, কারণ আমি যদি না যাই তবে সান্ত্বনাকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি চলে যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাব, আর তিনি যখন আসবেন তখন তিনি পাপ, ধার্মিকতা ও বিচার বিষয়ে জগৎকে দোষী সাব্যস্ত করবেন। পাপ বিষয়ে, কারণ তারা আমার প্রতি বিশ্বাস করে না। ধার্মিকতার বিষয়ে, কারণ আমি আমার পিতার কাছে যাচ্ছি এবং তোমরা আমাকে আর দেখবে না। বিচার বিষয়ে, কারণ এই জগতের শাসক বিচারিত হয়েছে। তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু এখন তোমরা সেগুলো গ্রহণ করতে পারবে না। তবু যখন তিনি সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সকল সত্যের মধ্যে পথ প্রদর্শন করবেন, কারণ তিনি নিজ থেকে বলবেন না, বরং যা শুনবেন তাই বলবেন, এবং তিনি ভবিষ্যতে যা হবে তা তোমাদের জানাবেন। যোহন সোলবোল ৭:১৩।
জোয়েলের কর্ণ হল ঈশ্বরের বাক্য, যা সিন সম্পর্কে দোষী সাব্যস্ত করে। রাইচেসনেস প্রকাশ পায় তাদের মধ্যে যারা নিউ প্রেজেন্ট ট্রুথ ওয়াইন মেসেজ হিসেবে উপস্থাপিত বর্তমান সত্যের বার্তার মাধ্যমে তাদের মানবত্বকে ঐশ্বরিকতার সঙ্গে যুক্ত করেছে। অয়েল হল জাজমেন্টের প্রতীক, কারণ জাজমেন্ট নির্ভর করে যাদের বিচার হচ্ছে তাদের কাছে অয়েল আছে কি না তার ওপর। জোয়েলের কর্ণ, নিউ ওয়াইন এবং অয়েল মানে পাপ, ধার্মিকতা ও বিচারের বোধোদয়। পবিত্র আত্মার কাজের সব উপাদান যা শেষ বর্ষণের বর্ষণের সঙ্গে সম্পর্কিত মিলিত হয়ে সেই সত্যসমূহ গঠন করে, যা ৯:১১ এ যখন জোয়েল তাদের আবেগ বলে আদেশ দেন তখন থেকে লাউদিকীয় অ্যাডভেন্টিজমকে পরীক্ষা করবে।
পরবর্তী বৃষ্টির বার্তার তিনটি প্রতীক প্রকাশিত বাক্য ৪ অধ্যায়ের ৩ স্বর্গদূতের বার্তাগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং কৃষকেরা লজ্জিত হতে হবে এবং আঙুর চাষিরা আর্তনাদ করতে হবে। জোয়েল পুস্তকে ঈশ্বরের লোকেরা কখনও লজ্জিত হবে না।
আর তোমরা জানবে যে আমি ইসরায়েলের মধ্যে আছি, এবং যে আমি প্রভু তোমাদের ঈশ্বর, আর অন্য কেউ নেই, এবং আমার প্রজারা কখনোই লজ্জিত হবে না। জোয়েল ২:৯।
কৃষকরা ও দ্রাক্ষা ক্ষেতের পরিচর্যাকারীরা লজ্জিত হয়ে হাহাকার করছে, কারণ তারা যে নকল শেষের বৃষ্টির বার্তা উপস্থাপন করে তা তাদের তত্ত্বাবধানে দেওয়া দ্রাক্ষা ক্ষেতে জীবন উৎপন্ন করতে অক্ষম। অ্যাডভেন্টবাদ তাদের ভবিষ্যৎ দোক্তৃ থেকে জানে যে তাদের শেষের বৃষ্টির অভিজ্ঞতা বাস্তবায়িত করতে ডাকা হয়েছিল, কিন্তু ক্ষেতের ফল শুকিয়ে গেছে। তারা বিশেষ করে গম ও যবের জন্য লজ্জিত হয়ে কাঁদছে। খ্রিস্টের পুনরুত্থানের দিনে যবের প্রথম ফল উৎসর্গ পেন্টেক্সটীয় মৌসুমের সূচনা করেছিল, যা পেন্টেক্সটে গমের প্রথম ফল উৎসর্গের মাধ্যমে সমাপ্ত হয়েছিল। এফ্রাইমের মধ্যপরা লজ্জিত, কারণ তারা পেন্টেক্সটীয় মৌসুমে ভুল অবস্থানে রয়েছে, যে মৌসুম ৯:১১ থেকে রবিবার আইন পর্যন্ত পুনরাবৃত্ত হয়, যখন শেষের বৃষ্টি বর্ষিত হচ্ছে।
অনেকেই বহুলাংশে প্রারম্ভিক বৃষ্টি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ঈশ্বর তাদের জন্য যেসব আশীর্বাদ এভাবে প্রস্তুত করেছেন তার সবকটির সুফল তারা পায়নি। তারা আশা করে যে এই অভাব শেষের বৃষ্টি দ্বারা পূরণ হবে। যখন অনুগ্রহের সর্বাধিক প্রাচুর্য প্রদান করা হবে তখন তা গ্রহণ করতে তারা তাদের হৃদয় উন্মুক্ত করতে চায়। তারা ভয়ানক ভুল করছে, মানবহৃদয়ে তার আলো ও জ্ঞান দানের মাধ্যমে ঈশ্বর যে কাজ শুরু করেছেন তা অবিরত অগ্রসর হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে নিজের প্রয়োজন উপলব্ধি করতে হবে। আত্মার অধিবাসের জন্য হৃদয়কে প্রত্যেক অপবিত্রতা থেকে খালি করে পরিশুদ্ধ করতে হবে। পাপ স্বীকার ও ত্যাগের মাধ্যমে আন্তরিক প্রার্থনা ও নিজেদের ঈশ্বরের কাছে সমর্পণ করার দ্বারা প্রথম যুগের শিষ্যরা পেন্টেক্সটের দিনে পবিত্র আত্মার বর্ষণের জন্য প্রস্তুত হয়েছিল। একই কাজ তবে আরও বৃহত্তর মাত্রায় এখন করতে হবে। তখন মানুষের করণীয় ছিল কেবল আশীর্বাদ প্রার্থনা করা এবং প্রভু যেন তার বিষয়ে কাজটি পরিপূর্ণ করেন সেই অপেক্ষায় থাকা। ঈশ্বরই কাজটি শুরু করেছেন এবং তিনিই তার কাজ সমাপ্ত করবেন। যীশু খ্রিস্টে মানুষকে পরিপূর্ণ করে তুলবেন। কিন্তু প্রারম্ভিক বৃষ্টিতে প্রতিকায়িত অনুগ্রহ অবহেলিত হওয়া চলবে না। কেবল যারা তাদের প্রাপ্ত আলোর অনুযায়ী জীবনযাপন করছে তারাই বৃহত্তর আলো পাবে। যদি আমরা সক্রিয় খ্রিস্টীয় গুণাবলীর বাস্তবায়নে প্রতিদিন অগ্রসর না হই, তবে শেষের বৃষ্টিতে পবিত্র আত্মার প্রকাশ আমরা চিনতে পারব না। এটি আমাদের চারপাশের মানুষের হৃদয়ে নেমে আসতে পারে, কিন্তু আমরা তা না চিনব না গ্রহণ করব। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 500-600-50।
যে ধারাকে সিস্টার হোয়াইট পেন্টেকোস্টাল ঋতু বলেন তার প্রেক্ষিতে প্রারম্ভিক বর্ষণ ছিল খ্রিস্টের শিষ্যদের ওপর শ্বাস ফেলা। তিনি পুনরুত্থিত হওয়ার পর তার স্বর্গীয় সাক্ষাৎ থেকে অবতরণ করার পরে পরবর্তী বর্ষণ এই প্রেক্ষিতে ছিল পেন্টেক্সট। পেন্টেকোস্টাল ঋতুর আলফায় কয়েক ফোঁটা শিষ্যদের ওপর শ্বাসস্বরূপ বর্ষিত হয়েছিল, আর ওমেগায় যাদের ওপর শ্বাস ফেলা হয়েছিল সেই শিষ্যরা সারা বিশ্বের উদ্দেশ্যে আগুনের জিহ্বা নিয়ে কথা বলছিলেন। শুরুতে এবং শেষে পবিত্র আত্মার এক প্রকাশ। শুরুতে বার্তার মাধ্যমে ঈশ্বরত্ব মানবতাকে পবিত্র আত্মা প্রদান করছে, এবং শেষে জিহ্বা মানবতা ও আগুন ঈশ্বরত্ব দ্বারা প্রতিকায়িত ঈশ্বরত্ব ও মানবতার সম্মিলন বার্তার মাধ্যমে মানবতাকে পবিত্র আত্মা প্রদান করছে। শুরুতে যবের প্রথম ফল নিবেদন খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং পেন্টেক্সটের প্রথম ফল নিবেদনে গমের দুটি রুটি পেন্টেক্সটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ওই দুটি রুটি ছিল একমাত্র নিবেদন যাতে খামির অন্তর্ভুক্ত ছিল, যা পাপের প্রতীক। রুটিগুলি বেক করা হয়েছিল, এর দ্বারা পাপ অপসারণের প্রতীক প্রকাশ পেয়েছিল। তবে একই সঙ্গে এই সত্যটিও অটুট ছিল যে দোলা নিবেদনের সেই দুই রুটি, যা 144,000 প্রতিনিধিত্ব করেছিল, তারা ছিল পুরুষ ও নারী পাপী, যাদের পাপ মালাখি তৃতীয় অধ্যায়ে উল্লিখিত চুক্তির দূত দ্বারা শোধিত হয়েছিল। অতবে পেন্টেক্সট ঋতুর আলফা স্বর্গীয় রুটি তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন, এটি প্রতিকায়িত করেছিল, এবং সেই ঋতুর ওমেগা পর্বে একই শিষ্যরা স্বর্গের দিকে উত্তোলিত দুইটি রুটি রূপে প্রতিকায়িত হয়েছিল। সেইভাবে অগ্নিজিহ্বের মাধ্যমে ঐশ্বরিকতা ও মানবতার প্রতীক এবং দোলা নিবেদন তুলে ধরা, যা শিষ্যদের বার্তা বিশ্বব্যাপী বহন করাকে প্রতিকায়িত করেছিল, এসব একত্রে ঘোষণা করে যে 144,000 এমন এক নিবেদন হিসেবে তুলে ধরা হবে যা যীশুখ্রিস্টকে নিখুঁতভাবে প্রতিনিধিত্ব করে। আর যীশুখ্রিস্ট দেখান যে ঐশ্বরিকতা ও মানবতার সমন্বয় পাপ করে না।
প্রথম বৃষ্টি গ্রহণে ব্যর্থ হয়ে এই প্রত্যাশা করা যে প্রথম বৃষ্টির মাধ্যমে ঈশ্বর যে সমস্ত উপকারিতা প্রদান করেছিলেন তার অভাব শেষ বৃষ্টি পূরণ করে দেবে, এটা এক ভয়াবহ ভুল। প্রথম বৃষ্টি জিরোমিয়ার প্রাচীন পথসমূহ, যা নয় অগেরতে চলার পথ হিসেবে চিহ্নিত হয়েছিল, এটা এক ভয়াবহ ভুল এবং একই সঙ্গে ঘোর ভ্রান্তি, যা মানুষকে এমন ভাবতে প্ররোচিত করে যে তাদের কাছে শিলার ওপর নির্মিত শেষ বৃষ্টির বার্তা আছে, কিন্তু শেষে তারা দেখবে তাদের বার্তাটি আসলে বালুর ওপর নির্মিত ছিল।
শেষ বৃষ্টির সময়কালে 144,000 সম্পর্কে তার উপস্থাপনায় কে মাতাল ছিল আর কে ছিল না, এ কথা সরাসরি ব্যাখ্যা করতে পিতর লজ্জিত হননি। সমস্ত নবী শেষ দিনের কথা বলেন, আর জোয়েল এফ্রোইমের মাতালদের জেগে ওঠা এবং এই স্পষ্ট প্রমাণের মুখোমুখি হওয়াকে চিহ্নিত করছেন যে শেষ বৃষ্টির শক্তির অধীনে তৃতীয় স্বর্গদূতের উচ্চ আহ্বান ঘোষণা করবে যে জাতি হওয়ার বিশেষাধিকার তাদের থেকে চিরতরে তুলে নেওয়া হয়েছে। 144,000 9 আগার থেকে রবিবারের আইন পর্যন্ত শেষ বৃষ্টির সময়কালে গঠিত এবং সিলমোহর প্রাপ্ত হন। তারা সেই সব লোক যারা মেষ শাবক যেখানেই যান না কেন তাকে অনুসরণ করে।
পেন্টেক্সটে পিতর সেই সকল লোকের প্রতিনিধিত্ব করেন যারা পরবর্তী বৃষ্টির বার্তা ঘোষণা করে, এবং তিনি এই বার্তাটি জোয়েলের বইয়ের ওপর ভিত্তি করে উপস্থাপন করেন। ইহুদিরা, যাদের সমগ্র ইতিহাস জুড়ে পেন্টেক্সট পালন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, পিতরের মাধ্যমে জানতে পারল যে আগের সব পেন্টেক্সট যে পেন্টেক্সটের দিকে নির্দেশ করেছিল তা এখন পূর্ণ হচ্ছে। ইহুদিরা এফ্রাইমের মাতালদের মতো বাবিলের মধ্যে এমনই মাতাল ছিল যে জোয়েলের বইয়ের প্রেক্ষাপটে যখন পিতর এবং বাকি ১১ জন পরবর্তী বৃষ্টির বার্তা দিচ্ছিলেন তখন তারা তাদেরই মাতাল বলে অভিযুক্ত করল। জোয়েলের প্রথম অধ্যায়ের পঞ্চম পদে এফ্রাইমের মাতালদের জাগো বলা হলে তারা পরবর্তী বৃষ্টির পরীক্ষার প্রক্রিয়ার মুখোমুখি হয়, যেখানে দুটি শ্রেণী গঠিত হয়। এই পরীক্ষায় এক শ্রেণী পরবর্তী বৃষ্টির বার্তাকে চিনে গ্রহণ করে আর অন্য শ্রেণী তা করে না।
আমাদের শেষের বৃষ্টির জন্য অপেক্ষা করা উচিত নয়, এটি তাদের সকলের উপর আসবে যারা আমাদের ওপর পড়া অনুগ্রহের শিশির ও বৃষ্টিধারাকে চিনে নেবে এবং গ্রহণ করবে। যখন আমরা আলোর ছিটে ফোঁটা কুড়িয়ে নিই, যখন আমরা ঈশ্বরের অটল করুণার মূল্য দিই যিনি চান আমরা তার উপর ভরসা করি, তখন প্রত্যেক প্রতিশ্রুতি পূর্ণ হবে। যেমন পৃথিবী তার অঙ্কুর বের করে এবং যেমন বাগান তাতে বপন করা বীজকে অঙ্কুরিত করে, তেমনি প্রভু ঈশ্বর সমস্ত জাতির সামনে ধার্মিকতা ও স্তবকে অঙ্কুরিত করবেন। ইসায়া ১১:১০। সমস্ত পৃথিবী ঈশ্বরের মহিমায় পরিপূর্ণ হবে। দ্য সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি, খণ্ড ৭:৯-৮।
চিনে নেওয়া বলতে স্মরণ করা বা জ্ঞান পুনরুদ্ধার করা বোঝায়, কারণ শেষ বৃষ্টির বার্তাকে চিনে নেওয়া হয় অতীতের পবিত্র ইতিহাসগুলোর মাধ্যমে, যেগুলো শেষ বৃষ্টির ইতিহাসকে চিত্রিত করে। পেন্টেক্সটে পিতরের ইতিহাসটি জোয়েল যে ঐতিহাসিক কাঠামো উপস্থাপন করেছিলেন তার মধ্যে স্থাপিত ছিল। জোয়েলের সেই প্রেক্ষাপট এবং পিতরের মাধ্যমে তার পূরণ ৮৪৪ সালের মধ্যরাত্রির আহ্বানের ইতিহাসের জন্য দুটি সাক্ষ্য প্রদান করে। ওই তিনটি সাক্ষ্য এবং আরও অন্যান্য শেষ বৃষ্টির ইতিহাস, প্রেক্ষাপট ও বার্তার উদাহরণ হিসেবে চিনে নেওয়া উচিত।
তিনি স্বর্গারোহণ করে তারপর ফিরে এসে শিষ্যদের ওপর নিঃশ্বাস ফেলেছিলেন, সেটি ছিল পেন্টেক্সটের মহাবর্ষণের আগে কয়েক ফোঁটার মতো। শুরুতে এবং শেষেও পবিত্র আত্মার বর্ষণের প্রকাশ ঘটেছিল। খ্রিস্টের কাছ থেকে তার শিষ্যদের প্রতি যে কয়েক ফোঁটা, সেটাই পেন্টেক্সটি পর্বের আলফা, যার সমাপ্তি ঘটে ওমেগায়, শিষ্যদের থেকে বিশ্বে বার্তা ঢেলে দেওয়ার মাধ্যমে। আলফা চিহ্নিত হয় যবের প্রথম ফলের নিবেদন দিয়ে এবং সমাপ্ত হয় গমের প্রথম ফলের নিবেদনে। শেষের বৃষ্টির সূচনা চিহ্নিত হয়েছিল ৯:১১ নিউ ইয়র্ক সিটির বিশাল ভবনসমূহ ভেঙে পড়ার মাধ্যমে। এটি সেই ইতিহাসের সূচনাকে চিহ্নিত করে যা রবিবারের আইন পর্যন্ত নিয়ে যায়। ৯:১১কে যবের প্রথম ফলের নিবেদন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং রবিবারের আইন হল গমের প্রথম ফলের নিবেদন।
এফ্রাইমের মধপেরা এ বাস্তবতায় জাগ্রত হয় যে তাদের রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তা এমন এক জনগণের হাতে দেওয়া হবে যারা উপযুক্ত ফল ফলাবে। জোয়েল মধ্যপদের অবাধ্যতাকে তুলে ধরেন এই বলে যে প্রভুর গৃহ থেকে মাংস ও পানীয় উৎসর্গসমূহ কাট অফ হয়েছে এবং তাদের মুখ থেকে নতুন মদ কাট অফ হয়েছে। নতুন মদ হিব্রুতে সদ্য চিপে বের করা রস, কিন্তু পঞ্চম পদের যে মদ মদ্যপেরা পান করে তা গাঁ জনকৃত রস। মদের দুই ধরন আছে যা শিক্ষাকে প্রতিনিধিত্ব করে, এবং জোয়েলের প্রেক্ষাপটে সেই শিক্ষা হল শেষ বর্ষার বার্তা। এফ্রাইমের মদ্যপেরা গাঁ জনকৃত রস পান করে আসছে এবং তারা নতুন সদ্য চিপে বের করা রস থেকে কাট অফ। মদের এই দুই ধরন দুটি শেষ বর্ষার বার্তাকে উপস্থাপন করে এবং মদ্যপেরা বিশুদ্ধ বার্তা থেকে কাট অফ। কাট অফ হিসেবে অনুদিত হিব্রু শব্দটি প্রাচীন চুক্তির সেই প্রথার ওপর ভিত্তি করে যেখানে প্রাণীদের কেটে তাদের অংশগুলোর মাঝ দিয়ে হাঁটা হতো। কাট অফ হওয়া মানে ঈশ্বরের চুক্তির জাতি হিসেবে প্রত্যাখ্যাত হওয়া।
জোয়েলের বইটি শেষ সময়ে ঈশ্বরের জনগণকে চিহ্নিত করছে, যার শুরু ১৭৯৮ সালে দানিয়েলের বইয়ের সিল খোলার ফলস্বরূপ উদ্ভূত মিলারাইটদের দিয়ে এবং যার সমাপ্তি ১,৪৪,০০০, যারা ১৯৮৯ সালে দানিয়েলের বইয়ের সিল খোলার ফলস্বরূপ উদ্ভূত হয়েছিল।
শুরুতে পবিত্র আত্মার বর্ষণটি প্রতিকায়িত হয়েছিল এক্সেটার ক্যাম্প মিটিং থেকে ২২ অক্টোবর ১৮৪৪ হতাশা পর্যন্ত সময়কাল দ্বারা। সেই ইতিহাস মথি ২৫ অধ্যায়ের ১০ কুমারীর দৃষ্টান্তকে পূর্ণ করেছিল, যা ১৪৪০০০ ইতিহাসে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয়।
মথি ২৫ অধ্যায়ের ১০ কুমারীর দৃষ্টান্ত অ্যাডভেন্টবাদী জনগণের অভিজ্ঞতাকে চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৩। দশ কুমারীর দৃষ্টান্তের প্রতি আমাকে প্রায়ই নির্দেশ করা হয়, যাদের মধ্যে ৫ জন জ্ঞানী ছিল এবং ৫ জন মূর্খ। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং হবে, কারণ এ সময়ের জন্য এর একটি বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার ন্যায় এটি পূর্ণ হয়েছে এবং সময়ের সমাপ্তি পর্যন্ত বর্তমান সত্য হিসেবে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হ্যারল্ড, ১৮৯০। একটি জগৎ দুষ্কর্মে, প্রতারণা ও বিভ্রমে, মৃত্যুর ছায়াতেই পড়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে। তাদের জাগাতে আত্মার তীব্র বেদনা, কারা অনুভব করছে, কোন কণ্ঠ তাদের কাছে পৌঁছাতে পারে। আমার মন ভবিষ্যতের দিকে চলে যায় যখন সেই সংকেত দেওয়া হবে, দেখ বর আসছেন, তোমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে এসো। কিন্তু কেউ কেউ তাদের প্রদীপে তেল ভরার জন্য তেল সংগ্রহ করতে দেরি করে ফেলবে, আর খুব দেরিতে তারা বুঝবে যে তেল দ্বারা যে চরিত্র বোঝানো হয়েছে তা হস্তান্তরযোগ্য নয়। ওই তেল হল খ্রিস্টের ধার্মিকতা, এটি চরিত্রকে নির্দেশ করে, আর চরিত্র হস্তান্তরযোগ্য নয়। কেউ অন্যের জন্য এটি অর্জন করে দিতে পারে না, প্রত্যেককে নিজ নিজ জন্য পাপের প্রত্যেক দাগ থেকে পরিশুদ্ধ একটি চরিত্র অর্জন করতেই হবে। বাইবেল ইকো, ৪ মে ১৮৯৬।
কারা পাপে নিমজ্জিত একটি বিশ্বকে জাগাতে আত্মার প্রসব বেদনা অনুভব করছেন? জোয়েল প্রশ্নটির উত্তর দেন।
আর এমন হবে যে কেউ প্রভুর নামে আহ্বান করবে সে উদ্ধার পাবে, কারণ সিয়োন পর্বতে এবং জিরুসালেমে উদ্ধার থাকবে, যেমন প্রভু বলেছেন, এবং সেই অবশিষ্টদের মধ্যে যাদের প্রভু আহ্বান করবেন। জোয়েল ২:৩০।
এই বিষয়গুলো আমরা পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।
পুনরুত্থানের দিনের বিকেলের শেষ দিকে শিষ্যদের মধ্যে ২ জন এমাউসের পথে ছিলেন, জিরুসালেম থেকে ৮ মাইল দূরের একটি ছোট শহর। এই শিষ্যদের খ্রিস্টের কাজে কোনো বিশিষ্ট স্থান ছিল না, কিন্তু তারা তার প্রতি আন্তরিক বিশ্বাসী ছিলেন। তারা পাস্কা পালন করতে শহরে এসেছিলেন এবং সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলোতে ভীষণভাবে হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। সকালে সমাধি থেকে খ্রিস্টের দেহ সরিয়ে নেওয়া হয়েছে, এই খবর তারা শুনেছিলেন। আর যেসব নারী স্বর্গদূতদের দেখেছিলেন এবং যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাদের বর্ণনাও তারা জানতেন। এখন তারা ধ্যান ও প্রার্থনা করার জন্য নিজেদের বাড়িতে ফিরছিলেন। বিষণ্ন মনে তারা সন্ধ্যার পথে চলতে লাগলেন, বিচার ও ক্রুশবিদ্ধতার দৃশ্যগুলো নিয়ে কথা বলতে বলতে। এর আগে কখনো তারা এতটা ভেঙে পড়েননি। আশাহীন ও বিশ্বাসহীন হয়ে তারা ক্রুশের ছায়ায় হেঁটে চলছিলেন। তারা যাত্রাপথে খুব বেশি দূর এগোয়নি, তখনই এক অচেনা লোক এসে তাদের সঙ্গে যোগ দিল। কিন্তু তারা এমন শোক ও হতাশায় ডুবেছিল যে তাকে ভালো করে লক্ষ্যই করল না। তারা কথা চালিয়ে গেল, হৃদয়ের কথা প্রকাশ করছিল। খ্রিস্ট যে শিক্ষাগুলি দিয়েছিলেন সে বিষয়ে তারা যুক্তিতর্ক করছিল, কিন্তু সেগুলো তারা বুঝে উঠতে পারছিল না। যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো নিয়ে কথা বলতে বলতে যিশু তাদের সান্ত্বনা দিতে আকুল হলেন। তিনি তাদের শোক দেখেছিলেন, তিনি তাদের মনে ঘুরপাক খাওয়া পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর ভাবনাগুলি বুঝতেন, যা তাদের মনে এই প্রশ্ন তুলেছিল, এই মানুষটি যিনি নিজেকে এত অপমানিত হতে দিলেন তিনি কি খ্রিস্ট হতে পারেন? তাদের শোক আর সংবরণ করা গেল না, তারা কেঁদে উঠল। যিশু জানতেন যে ভালোবাসায় তাদের হৃদয় তার সঙ্গে আবদ্ধ, এবং তিনি তাদের অস্ত্র মুছে দিতে, তাদের আনন্দ ও উল্লাসে ভরিয়ে দিতে আকুল হলেন। কিন্তু প্রথমে তাকে এমন শিক্ষা দিতে হবে যা তারা কোনোদিন ভুলবে না। তিনি তাদের বললেন, তোমরা হাঁটতে হাঁটতে একে অপরের সঙ্গে কি কথাবার্তা বলছ যে তোমরা বিষণ্ন? আর তাদের একজন, যার নাম ক্লেওপাস, উত্তরে তাকে বলল, আপনি কি জিরুসালেমে এমন একজন পরবাসী যিনি এই কদিনে সেখানে যা ঘটেছে তা জানেন না? তারা তাদের প্রভু সম্পর্কে তাদের হতাশার কথা তাকে বলল, যিনি কর্মে ও বাক্যে ঈশ্বর ও সমস্ত মানুষের সামনে পরাক্রমশালী একজন নবী ছিলেন। কিন্তু মহাযাজকেরা ও আমাদের শাসকেরা, তারা বলল, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য হস্তান্তর করেছিল এবং তাকে ক্রুশবিদ্ধ করেছে। হতাশায় ব্যথিত হৃদয় নিয়ে কাঁপতে থাকা ঠোঁটে তারা আরও বলল, আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েলকে উদ্ধার করবেন, আর সব কিছুর পাশাপাশি আজ এই সব ঘটনার তৃতীয় দিন। অদ্ভুত যে শিষ্যরা খ্রিস্টের কথাগুলি স্মরণ করল না এবং এ কথা বুঝল না যে তিনি যে ঘটনাগুলি পরে ঘটেছিল সেগুলি আগেই বলে দিয়েছিলেন, তারা বুঝতে পারেনি যে তার উক্তির শেষ অংশ প্রথম অংশের মতোই নিশ্চয়ই পূর্ণ হবে, অর্থাৎ তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন। এ অংশটাই তাদের মনে রাখা উচিত ছিল, কিন্তু যাজকেরা ও শাসকেরা এটি ভুলে যায়নি। প্রস্তুতির দিনের পরের দিন প্রধান যাজক ও ফারিসিরা পিলাতের কাছে একত্রিত হয়ে বলল, মহাশয়, আমরা স্মরণ করি তিনি যখন এখনও জীবিত ছিলেন তখন সেই প্রতারক বলেছিল, তিন দিনের পর আমি আবার উঠব, মথি তসাতিন বাসর চত্বের, কিন্তু শিষ্যরা এই কথাগুলি মনে রাখেনি। তখন তিনি তাদের বললেন, হে বোকারা, হৃদয়ে মন্থর, নবীরা যা কিছু বলেছেন তা বিশ্বাস করতে, খ্রিস্টের কি এই সব সহ্য করা এবং তার মহিমায় প্রবেশ করা উচিত ছিল না? শিষ্যরা ভাবতে লাগল, এই অপরিচিত ব্যক্তি কে হতে পারেন যিনি তাদের আত্মার গভীর পর্যন্ত পৌঁছে যান এবং এমন আন্তরিকতা, কোমলতা ও সহানুভূতি নিয়ে আবার এমন আশাবাদ নিয়ে কথা বলেন। খ্রিস্টের প্রতি বিশ্বাসঘাতকতার পর এই প্রথম তারা আশাবাদ অনুভব করতে শুরু করল। তারা বারবার তাদের সহচরের দিকে গভীরভাবে তাকাল এবং ভাবল, তার কথা ঠিক সেই কথাই যা খ্রিস্ট বলতেন। তারা বিস্ময়ে পরিপূর্ণ হয়ে উঠল এবং আনন্দময় প্রত্যাশায় তাদের হৃদয় ধুক ধুক করতে লাগল। বাইবেলীয় ইতিহাসের একেবারে সূচনায় থাকা মসি থেকে শুরু করে খ্রিস্ট সমস্ত ধর্মশাস্ত্রে তার সম্বন্ধে যা যা লেখা আছে সব ব্যাখ্যা করলেন। যদি তিনি প্রথমেই তাদের কাছে নিজেকে প্রকাশ করতেন তবে তাদের হৃদয় সন্তুষ্ট হতো, আনন্দের পরিপূর্ণতায় তারা আর কিছুই আকাঙ্ক্ষা করতেন না। কিন্তু তার সম্বন্ধে পুরাতন নিয়মের প্রতিরূপ ও ভবিষ্যৎবাণীগুলি যে সাক্ষ্য বহন করে তা তাদের বোঝা প্রয়োজন ছিল। এইগুলির ওপরেই তাদের বিশ্বাস প্রতিষ্ঠিত হতে হবে। তাদের বিশ্বাস করানোর জন্য খ্রিস্ট কোনো আশ্চর্য কাজ করেননি, বরং শাস্ত্র ব্যাখ্যা করাই ছিল তার প্রথম কাজ। তার মৃত্যুকে তারা তাদের সমস্ত আশার বিনাশ বলেই মনে করেছিল। এখন তিনি ভাববাদীদের বাণী থেকে দেখালেন যে এটিই তাদের বিশ্বাসের জন্য সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এই শিষ্যদের শিক্ষা দিতে গিয়ে যীশু তার মিশনের সাক্ষ্য হিসেবে পুরাতন নিয়মের গুরুত্ব দেখিয়েছিলেন। এখন অনেক তথাকথিত খ্রিস্টান পুরাতন নিয়মকে পরিত্যাগ করেন, দাবি করে যে এটি আর কোনো কাজে লাগে না। কিন্তু খ্রিস্টের শিক্ষা এমন নয়, তিনি এটিকে এত উচ্চ মর্যাদা দিয়েছিলেন যে এক সময় তিনি বলেছিলেন, যদি তারা মসি ও ভাববাদীদের কথা না শোনে তবে কেউ মৃতদের মধ্য থেকে উঠলেও তারা বিশ্বাস করবে না। লুক সোলাই ৩১। আদামের দিন থেকে সময়ের অন্তিম দৃশ্যাবলী পর্যন্ত পিতৃপুরুষ ও নবীদের মাধ্যমে যে বাক্য উচ্চারিত হয়েছে সেটি খ্রিস্টেরই কণ্ঠস্বর। ত্রাণকর্তা যেমন নতুন নিয়মে স্পষ্টভাবে প্রকাশিত, তেমনি পুরাতন নিয়মেও ভবিষ্যৎবাণীময় অতীতের আলোই খ্রিস্টের জীবন ও নতুন নিয়মের শিক্ষাকে স্বচ্ছতা ও সৌন্দর্যের সঙ্গে উন্মোচিত করে। খ্রিস্টের অলৌকিক কার্যসমূহ তার ঈশ্বরত্বের প্রমাণ, কিন্তু তিনি যে বিশ্বের ত্রাণকর্তা তার আরও শক্তিশালী প্রমাণ পাওয়া যায় যখন পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলোর সঙ্গে নতুন নিয়মের ইতিহাসের তুলনা করা হয়। ভবিষ্যৎবাণীর ভিত্তিতে যুক্তি করে খ্রিস্ট তার শিষ্যদের মানবরূপে তিনি কেমন হবেন তার একটি সঠিক ধারণা দিলেন। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিংহাসন ও রাজশক্তি গ্রহণ করবেন এমন এক মসিহের প্রত্যাশা তাদেরকে ভ্রান্ত করেছিল। এটি তার সর্বোচ্চ মহিমা থেকে নেমে এসে যে সর্বনিম্ন অবস্থান তিনি গ্রহণ করতেন তা যথাযথভাবে বোঝার পথে প্রতিবন্ধক হতো। খ্রিস্ট চেয়েছিলেন তার শিষ্যদের ধারণাগুলি যেন প্রত্যেক ক্ষেত্রে নির্মল ও সত্য হয়। তার জন্য নির্ধারিত দুঃখভোগের পেয়ালা সম্পর্কে যতদূর সম্ভব তাদের বুঝতে হবে। তিনি তাদের দেখালেন যে যে ভয়াবহ সংগ্রামটি তারা এখনও বুঝতে পারছে না তা হল পৃথিবীর ভিত্তি স্থাপিত হওয়ার আগেই করা অঙ্গীকারের পরিপূরণ। খ্রিস্টের মরতেই হবে, যেমন কেউ যদি পাপে স্থির থাকে তবে ব্যবস্থার প্রত্যেক ভঙ্গকারীর মরতে হয়। এসব ঘটতেই ছিল, তবে এর পরিণতি পরাজয় নয় বরং মহিমাময় চিরন্তন জয়ে। যীশু তাদের বলেছিলেন যে পাপ থেকে পৃথিবীকে বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে, তার অনুসারীদের তার মতোই বাঁচতে হবে এবং তার মতোই কাজ করতে হবে, তীব্র ও অধ্যবসায়ী প্রচেষ্টার সঙ্গে। এইভাবে খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে কথা বললেন, তাদের মন খুলে দিলেন যাতে তারা শাস্ত্র বুঝতে পারেন। শিষ্যরা ক্লান্ত ছিলেন কিন্তু কথোপকথন নিস্তেজ হল না, ত্রাণকর্তার ঠোঁট থেকে জীবন ও নিশ্চয়তার কথা ঝরতে লাগল, তবু তাদের চোখ আচ্ছন্নই রইল। তিনি যখন জিরুসালেমের পতনের কথা বলছিলেন, তারা অশ্রুসজল নয়নে সেই ধ্বংসনিয়ত নগরীর দিকে তাকিয়ে রইল। তবু তারা এখনও মোটেই টের পেলেন না তাদের সহযাত্রী কে ছিলেন। তারা ভাবেননি যে যার বিষয়ে তারা কথা বলছিলেন তিনি তাদের পাশে পাশে হেঁটে চলেছেন, কারণ খ্রিস্ট নিজের কথা এমনভাবে উল্লেখ করছিলেন যেন তিনি আরেকজন। তারা ভেবেছিলেন তিনি মহান উৎসবে অংশ নেওয়া লোকদের একজন, যিনি এখন নিজের বাড়িতে ফিরছেন। তিনি তাদের মতোই সাবধানে উঁচু নিচু পাথুরে পথে হেঁটে চলছিলেন, মাঝে মধ্যে তাদের সঙ্গে সামান্য বিশ্রামের জন্য থামছিলেন। এইভাবে তারা পাহাড়ি পথে এগিয়ে চলল, আর যিনি খুব শিগগিরই ঈশ্বরের ডান পাশে নিজের স্থান গ্রহণ করতে চলেছেন এবং বলতে পারেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তিনি তাদের পাশেই চলছিলেন। মথি ১৮:১৭। যাত্রাপথে সূর্য ডুবে গিয়েছিল আর ভ্রমণকারীরা তাদের বিশ্রামের স্থানে পৌঁছানোর আগেই মাঠের শ্রমিকরা কাজ ছেড়ে চলে গিয়েছিল। শিষ্যরা যখন নিজেদের বাড়িতে ঢোকার উপক্রম করছিল, অপরিচিত ব্যক্তিকে দেখে মনে হল তিনি যেন তার যাত্রা চালিয়ে যাবেন, কিন্তু শিষ্যরা তার প্রতি আকৃষ্ট হল। তার কাছ থেকে আরও শোনার তৃষ্ণায় তাদের প্রাণ ব্যাকুল হয়ে উঠল। আমাদের সঙ্গে থাকুন, তারা বলল। তিনি আমন্ত্রণটি গ্রহণ করছেন বলে মনে হল না, কিন্তু তারা অনুরোধ করে বলল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দিন প্রায় ফুরিয়ে গেছে। খ্রিস্ট এই অনুরোধে সাড়া দিলেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ থাকতে ভেতরে গেলেন। যদি শিষ্যরা তাদের আমন্ত্রণে জোর না দিত, তবে তারা জানতেই পারত না যে তাদের ভ্রমণসঙ্গী ছিলেন পুনরুত্থিত প্রভু। খ্রিস্ট কখনও কাউকে তার সঙ্গ জোর করে চাপিয়ে দেন না, যাদের তার প্রয়োজন তাদের প্রতি তিনি আগ্রহী। সানন্দে তিনি অতি সাধারণ ঘরেও প্রবেশ করেন এবং দীনতম হৃদয়কে সান্ত্বনা দেন। কিন্তু যদি মানুষ স্বর্গীয় অতিথির কথা ভাবতে উদাসীন থাকে বা তাকে নিজের সঙ্গে থাকতে অনুরোধ না করে, তবে তিনি এগিয়ে চলে যান। এভাবে অনেকে বড় ক্ষতির সম্মুখীন হয়। তিনি যখন পথে তাদের সঙ্গে চলছিলেন, তখন শিষ্যরা যেমন তাকে চিনতে পারেনি, তার বেশি তারা খ্রিস্টকে চেনে না। রুটির সরল সন্ধ্যার আহারটি শিগগিরই প্রস্তুত করা হয়। এটি অতিথির সামনে রাখা হয় যিনি টেবিলের মাথার আসনে বসেছেন। এখন তিনি খাবারকে আশীর্বাদ করার জন্য তার হাত বাড়িয়ে দেন। শিষ্যরা বিস্ময়ে চমকে পিছিয়ে যায়। তাদের সঙ্গী তাদের গুরু যেমন করতেন, ঠিক তেমনই তার দুই হাত মেলে ধরেন। তারা আবার তাকায় এবং দেখো তার হাতে পেরেকের দাগ দেখতে পায়। দুজনেই একসঙ্গে বলে ওঠে, এ যে প্রভু যীশু, তিনি মৃতদের মধ্য থেকে উঠে এসেছেন। তার পায়ের কাছে নিজেদের নিক্ষেপ করে তাকে উপাসনা করতে তারা উঠে দাঁড়াল, কিন্তু তিনি তাদের চোখের আড়াল হয়ে অদৃশ্য হয়ে গেলেন। যার দেহ অল্পদিন আগেই কবরের মধ্যে শায়িত ছিল, সেই একজন যেখানে অল্পক্ষণ আগে উপস্থিত ছিলেন সেই স্থানটির দিকে তারা তাকিয়ে একে অপরকে বলল, তিনি যখন পথে আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং যখন আমাদের কাছে শাস্ত্রসমূহ খুলে দিচ্ছিলেন, তখন কি আমাদের অন্তর জ্বলে উঠছিল না? কিন্তু এ মহা সংবাদ জানাতে তারা বসে কথা বলতে পারে না। তাদের ক্লান্তি ও ক্ষুধা কেটে গেছে। তারা খাবারটি চেখেও দেখে না, রেখে দেয় আর আনন্দে পূর্ণ হয়ে সঙ্গে সঙ্গে আবার সেই একই পথে রওনা দেয় যেদিক দিয়ে এসেছিল, শহরের শিষ্যদের খবরটি জানাতে তাড়াহুড়া করতে করতে। কোথাও কোথাও রাস্তা নিরাপদ নয়, তবু তারা খাড়া জায়গাগুলো টপকে যায়, মসৃণ শিলায় পিছলতে পিছলতে। তারা দেখে না, জানেও না যে যিনি তাদের সঙ্গে এই পথে চলেছেন তারই সুরক্ষা তাদের ওপর রয়েছে। তীর্থযাত্রীর লাঠি হাতে তারা এগিয়ে চলে, যতটা সাহস করে যেতে পারে তার চেয়েও দ্রুত যেতে চেয়ে। পথ হারায়, আবার খুঁজে পায়, কখনো দৌড়তে দৌড়তে কখনো হোঁচট খেতে খেতে তারা এগিয়ে যায়। তাদের অদৃশ্য সঙ্গী পুরো পথ জুড়ে তাদের একেবারে পাশে। রাত্রি অন্ধকার, কিন্তু ধার্মিকতার সূর্য তাদের উপর আলোকিত হচ্ছে। তাদের হৃদয় আনন্দে নেচে ওঠে, মনে হয় তারা যেন এক নতুন জগতে রয়েছে। খ্রিস্ট একজন জীবিত ত্রাণকর্তা, তাকে মৃত ভেবে তারা আর শোক করে না। খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, বারবার তারা এ কথাই বলে চলে। শোকাহতদের কাছে এ বার্তাই তারা পৌঁছে দিচ্ছে। এমাউসের পথে চলার সেই বিস্ময়কর কাহিনী তাদের অবশ্যই বলতে হবে। পথিমধ্যে কে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সেটাও তাদের বলতে হবে। বিশ্বকে যে সর্বশ্রেষ্ঠ বার্তা কোনোদিন দেওয়া হয়েছে সেটিই তারা বহন করছে, সুসংবাদের এমন এক বার্তা যার উপর সময়ের জন্য এবং অনন্তকালের জন্য মানব পরিবারের আশা নির্ভর করে। যুগের আকাঙ্ক্ষা ৩৮:৫ শেষ অটপ পরিকনি।